بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. فضلا من الله ونعمة والله عليم حكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ তিন সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের যেই সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হল সূরা আল হুজুরাত। সূরা আল হুজুরাতের ৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ সূরা আল হুজুরাতের ৭ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে। আমাদের ধারাবাহিক কোরআনুল কারিমের তাফসিরে আর কয়টি সূরা বাকি আছে? ২টি সূরা বাকি আছে, সূরা আল হুজুরাত আর সূরা কফ। এই ২টি সূরা আমাদের তাফসির শেষ হলে ইনশাআল্লাহ একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কোরআনে কারিমের তাফসির শেষ হবে। এরপর ইনশাআল্লাহ আমরা পুনরায় আবার নতুন করে কোরআনে কারিমের প্রথম থেকে আমাদের তাফসির আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমাদের যে সূরা থেকে তাফসীর চলতেছিল সেই সূরাটি হলো সূরা আল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ কি? জি, হ্যাঁ, ছোট ছোট ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরগুলো তৈরি করেছিলেন, এক একটা ঘর একেবারে ছোট ছোট ঘর, যেই ঘরের মধ্যে মানে এক রুমেই একটা ঘর। আমরা বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে, সেই কবরের ঘরটা দেখলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরাগুলা কেমন ছিল। বর্তমানে যে ঘরটি আছে, এই ঘরটি সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে কোনো ঘর তৈরি করেননি। অনেকেই কবর পূজারি, মাজার পূজারি, যারা শিরিককারী, তারা সবসময় এই বিষয়টা দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরেও তো ঘর দেওয়া আছে, গম্বুজ দেওয়া আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া থাকলে আমাদের দিলে অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কবরের উপরে কোনো কিছু স্থাপনা তৈরি করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবর ওয়া আন ইউবনা আলাইহি ওয়া আন ইউকাদা আলাইহি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার উম্মতেরা, কখনো তোমরা কবরের উপরে সুন কাম করিও না, কবরের উপরে সুন লাগাইও না। সুন লাগানোর অর্থ কি? সুন লাগায় কিসের মধ্যে? যে দেয়ালের মধ্যে, মানে তোমরা কবর পাকা করিও না, সুন কাম করিও না। অর্থ হল কবরকে খবরদার কোনোদিন ফাঁকা করিও না, আর কি করবা না? ওয়াই ইউবনা আলাইহে, খবরদার আমার উম্মতারা কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা তৈরি করবা না। ওয়াই ইউকাদা আলাইহে, এবং কবরের উপরে কবরের পাশে তোমরা বসে থাকবা না। কবর বসে থাকার জায়গা না, কবর স্থান বসে থাকার জায়গা না। তোমার বসে থাকতে মনে চাইলে মসজিদে এসে বসে থাকো, আল্লাহর ঘরে এসে বসে থাকো। আল্লাহর ঘরে যতক্ষণ বসে থাকবা ততক্ষণ এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সুবহানাল্লাহ। এবং সুন্নত আদায় করে যখন আপনি ফরজের জন্য, জামাতের জন্য অপেক্ষা করতে থাকবেন, তখন যতক্ষণ আপনি মসজিদে বসে থাকবেন ততক্ষণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাত আদায়ের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি ওই সময় কবরস্থানে যায় বসে থাকার চেয়ে মসজিদে গিয়ে বসে থাকেন, কবরস্থান বসার জায়গা না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন কবরের উপরে ঘরবাড়ি বানানো যাবে না, কবর ফাঁকা করা যাবে না। অথচ আমরা দেখি যে রাসূল নিষেধ করলেন সেই রাসূলের কবরের উপরে সুন কাম করা মানে পাকা করা, আবার সেই রাসূলের কবরের উপরে গম্বুজ বানানো, ঘরবাড়ি বানানো। তাহলে এখন এটাকে ওই নবী সাল্লামের এটাকে কি দলিল বানানো যাবে? কোনটা অগ্রাধিকার পাবে? নবী সাল্লামের নিষেধাজ্ঞা, নবী সাল্লামের নিষেধাজ্ঞাটা কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য প্রযোজ্য হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে কেউ যদি কোনো কিছু তৈরি করে সেটা দলিল হবে না, দলিল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ঘরটা কারা তৈরি করল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছে কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, হুজুরার মধ্যে। ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুজুরা, যেই ঘরটার মধ্যে কবর দেওয়া হলো এটা নবী রাসূলদের জন্য খাস, নবী রাসূল ছাড়া অন্য কাউকে ঘরের মধ্যে কবর দেওয়া যাবে না, ঘরকে কবরস্থান বানানো যাবে না। ঘরের মধ্যে কবর দেওয়া যাবে না। কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালামের জন্য এটি খাস যে আম্বিয়া আলাইহিমুসসালাম যেখানে ইন্তেকাল করবেন সেখানেই তাদেরকে দাফন করতে হবে, সেখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নেওয়া যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিয়াস করা যাবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে ঘর তৈরি করা জায়েজও হয় তবুও সেটাকে দলিল দেওয়া যাবে না, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাথে দুনিয়ার অন্য কোন মুমিনের কবরের কিয়াস করা যাবে না। কারণ নবী রাসূলেরা যেখানে মারা যাবেন সেখানেই দাফন করা হবে, অন্য লোকেরা যেখানে মারা যাবে সেখানে দাফন করা হবে না, তাদেরকে কবরস্থানে নিয়ে দাফন করা হবে। তাহলে বিষয় কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। দ্বিতীয় বিষয় হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো। ঘরটা এত ছোট যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অর্ধেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে চলে গেল, আর বাকি অর্ধেকের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরেও সুদীর্ঘ 50 বছর জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। আমরা কবরস্থান দেখলে ভয়ে ধারে কাছে যাই না, রাত্রিবেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কতবার সূরা ইখলাস, কতবার আয়াতুল কুরসি, কতবার সূরা আল ফাতিহা পড়ে শরীরে ফু দিয়ে তারপরে কবরস্থান অতিক্রম করে। আবার কবরস্থান অতিক্রম করার সময় যদি বাঁশ দুইটা একটার সাথে একটা লেগে যদি একটা আওয়াজ হইতে পারে তাহলে লাফ পেরে উপরের দিকে উঠে বেহোস হয়ে যায় মানুষ। কবরস্থানের কত ভয়, কবরকে কত ভয়। অথচ আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সাথে সুদীর্ঘ 50 বছর জীবন যাপন করছেন কবরস্থানে, এবং এই 50 বছর এই হুজুরার অর্ধেক কবরে দখল করছে, অর্ধেক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পরবর্তীতে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়ার পরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মাঝখানে কোনো হেজাব দেন নাই, পর্দা দেন নাই, তিনি এভাবেই জীবন যাপন করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ঘরটাকে হুজরাটাকে দুই ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন, আর এক ভাগে তিনটা কবর, তিনটা কবরের কবরস্থান। তাহলে সহজে আমরা বুঝতে পারি হুজরাটা কত বড়, যে এক পাশ তিন কবরে দখল করছে, আর এক পাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন রকম থাকার মতো, সাধারণভাবে শোয়ার মতো, বসার মতো, খাওয়ার মতো অল্প একটু জায়গা, এবং সেই হুজুরার অর্ধেক অংশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামিক ইউনিভার্সিটিও, মানে সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনযাপনও করতেন, আবার সেখানে বসে শত শত সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্স দিতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বড় এক মুহাদ্দিসা, তিনি 2000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, 2200, কেউ বলছে যে 2257টা, কেউ বলছেন যে 2225টা তিনি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তিনি ওই হুজুরার মধ্যে বসে ওইটাকে তিনি ইউনিভার্সিটি বানিয়েছেন, ওই ইউনিভার্সিটিতে বসে তিনি আব্দুল্লাহ বিন আব্বাসের ওস্তাদ, আব্দুল্লাহ বিন ওমরের ওস্তাদ, আব্দুল্লাহ বিন জুবাইরের ওস্তাদ, এই বড় বড় সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদের ওস্তাদ, কে ওস্তাদ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই হুজুরাটাকে, ওই হুজুরাটা একাধারে কবরস্থান আবার ইউনিভার্সিটি, একসাথে দুই কাজ চলতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার মধ্যে। ঠিক একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অন্য হুজুরাগুলা সেগুলো এক একটা ইউনিভার্সিটি, সেই মায়েরাও কিন্তু মুহাদ্দিসা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় মুহাদ্দিসা, তারপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মুহাদ্দিসা, তারপরে জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মুহাদ্দিসা, তারপরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মুহাদ্দিসা। অর্থাৎ আমাদের মায়েরা সবাই এক একজন মুহাদ্দিসা, এবং তারা তাদের ঘরে বসে বসে দার্স দিতেন, ইলমে হাদিসের দার্স দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে আমাদের একজন মাও তাদের নিজেদের হুজরা ছেড়ে অন্য শহরে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন এমন কোন নজির নাই। তারা নিজেদের হুজরায় বসে দার্স দিতেন, দাওয়াত দিতেন, যা করার দরকার ওই হুজরায় দিতেন, বাহিরে যান না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যান নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে গিয়েছেন। ঘর থেকে বাইরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যেতেন তখন একজন স্ত্রীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে যেতেন এবং সেটা লটারির মাধ্যমে নির্ধারণ হতো কাকে নিয়ে যাবেন। আমরা যে কথাটা বলতেছিলাম এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরা গুলা কত ছোট ছোট হুজুরা ছিল। এই হুজুরা গুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের মায়েরা জীবন যাপন করতেন। এইগুলাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমাদের কাছে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের একটি সূরার নামকরণ করেছেন, সূরা আল হুজুরাত। এই সূরার নাম শুনলেই মুমিনদের চোখের সামনে এসে হুজুরাগুলো ভেসে উঠবে, যেই হুজুরাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন ইবাদত হইতো, কিয়ামে রমাদান হইতো, কিয়ামুল লাইল হইতো। এই হুজুরাগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপন করতেন, এই হুজুরাগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়লুলা করতেন এবং এই হুজুরাগুলা থেকে বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেহরাবে এসে ইমামতি করতেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পা মোবারককে এত বরকতময় করে দিলেন যেই হুজুরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে এসে সলাত আদায় করতেন, মিম্বারে এসে খুতবা দিতেন, এই আসা যাওয়ার জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাউদাতুম মির রিয়াদিল জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর আর আমার মিম্বার এই দুইয়ের মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান। সুবহানাল্লাহ। এটা বাগান হলো কেন? এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক অসংখ্যবার আসা যাওয়া করত। এই হুজুরার সাথে মিম্বারের মেহরাবের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক এই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত বরকতময় মোবারকময় বানিয়ে দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সলাত আদায় করলে কোনো ফজিলত বর্ণনা করেন নাই। জায়গাটাকে রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ বলেছেন কিন্তু বলেন নাই যে এই জায়গায় সলাত আদায় করলে 1000 রাকাত নামাজের সওয়াব হবে বা এটা হবে, এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন নাই। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হলো, তিনি যখন মদিনায় আসতেন তখন সর্বপ্রথম মসজিদে নববীতে গিয়ে ওই রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ 2 রাকাত সলাত আদায় করতেন। এই জন্য বর্তমানে আমরা ওই জায়গায় সলাত আদায় করার জন্য এত আগ্রহী থাকি, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরাগুলা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই হুজুরাগুলা এমন ভাবে থাকতো যেখানে কোন বিলাসিতা ছিল না হুজুরাগুলার মধ্যে। এই হুজুরার মধ্যে যে কাঁথাগুলা, যে কম্বলগুলা, যে বালিশগুলা, যে বিছনাপত্র ছিল, এই বিছনাপত্রগুলা যদি আমরা হাদিসের বর্ণনা দেখি তাহলে সেটা হবে কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। এই হুজুরাগুলা হলো দুনিয়ার জীবনে প্রবাস জীবনের মানে মুসাফিরের জীবনের যে চিত্র, এই হুজুরাগুলা এক একটা মুসাফির জিন্দগির চিত্র। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে তুমি এমন হয়ে যাও যেন তুমি একজন মুসাফির। তুমি কোথাও রওনা দিছ, কিছুক্ষণ সময় গাছের নিচে বিশ্রাম নিতেছ, ওই বিশ্রাম নেওয়ার নমুনা হইল এই হুজুরাগুলা। এগুলাই হলো বিশ্রাম নেওয়ার এক একটা নমুনা। গরীবই জীবনে কেমন হবে সেটা এই হুজুরা থেকে শিক্ষা নিতে হবে। রাত্রিকালীন ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে সেটাই হুজুরা থেকে শিক্ষা নিতে হবে। তারপরে নফল ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে সেটাই হুজুরাগুলা থেকে শিখতে হবে। এবং এলমে হাদিসের দার্স, দ্বীন ইলমের দার্স, দাওয়াত ও তাবলীগের দার্স কিভাবে হবে এগুলাই হুজুরা থেকে শিখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুজুরাগুলোকে কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করে আমরা তাফসীর শুরু করি। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, ওই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা বাদ আলা আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারুন আলা আইয়ুহান নাস হে মানুষেরা ইন্নামা আনা বাশারুন আমি তো সাধারণ একজন মানুষ সুবহানাল্লাহ আমি তো একজন বাশার ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি আমার আশঙ্কা হচ্ছে যে কোন সময় আমার কাছে আমার রবের রাসূল চলে আসতে পারে সুবহান আমার রবের রাসূল চলে আসতে পারে রবের রাসূল কে মালাকুল মাউত যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল করে নাই মারা যায় নাই রাসূল নিজে বলতেছে আমার আশঙ্কা হচ্ছে যে কোন সময় আমার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে তা আমি মালাকুল মাউত আসার আগে তোমাদেরকে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হলো তারাক তৌফিকুম সাকালাইন তোমাদের কাছে আমি দুইটি অত্যন্ত ভারী অত্যন্ত মজবুত দুটি জিনিস রেখে যাচ্ছি আউওয়ালুহুমা কিতাবুল্লাহ ওই দুটি জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ফীহিল হুদা ওয়ান নূর আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত এবং নূর সুবহানাল্লাহ আল্লাহর কিতাবে আছে কি তাহলে কোরআনে কারীমের তাফসিরে কি আছে হেদায়েত আছে নূর আছে কেউ যদি বলে কোরআনে কারীমের তাফসির শুনলে গোমরা হয়ে যাবে এ লোকের ইমান থাকবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফীহিল হুদা ওয়ান নূর আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত আর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খুজু বি কিতাবিল্লাহ ওয়াসতামসিকু বিহি আমার উম্মতেরা আমি তো মৃত্যুর আশঙ্কা করতেছি যে কোনো সময় আমি তোমাদের থেকে চলে যেতে পারি তোমাদেরকে আমি রাসূল জীবনের শেষ মুহূর্তে এই উপদেশ দিয়ে যাচ্ছি খুজু বি কিতাবিল্লাহ তোমরা আল্লাহর কিতাব ধরো আল্লাহর কিতাব ধরো তাহলে ফির ধরবো না আল্লাহর কিতাব ধরবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাল হাদিসও কোথাও আছে খুজু ফিরাকুম তোমাদের ফির ধরো এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম কোন জাল হাদিসও আছে সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলতেছেন খুজু বি কিতাবিল্লাহ তোমরা আল্লাহর কিতাব ধরো আল্লাহর কিতাব ধরা ফরজ খুজু বি কিতাবিল্লাহ আল্লাহর কিতাব ধরো ওয়াসতামসিকু বিহি খালি ধরলে হবে না আল্লাহ পাক বলতেছেন এটাকে খুবই শক্ত করে মজবুত করে ধরো ধরার মতো ধরো একবারে ওয়াসতামসিকু বিহি এটাকে খুব শক্ত করে ধরো তাহলে ধরতে হবে কি আল্লাহর কিতাব আল্লাহর কিতাব কেন ধরবেন সুমা দেওয়ার জন্য আল্লাহর কিতাব ধরে ধরে বুকের মধ্যে আর মুখের মধ্যে সুমা দিলেন বাস আল্লাহর কিতাব আল্লাহর কিতাব ধরা মানে আল্লাহর কিতাবের আমল ধরা আল্লাহর কিতাব যে আমল করতে বলে যা যা করতে বলে সেগুলো আমল করা আরেকটি জিনিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো আহলে বাইতি আমার আহলে বায়াত তোমাদের কাছে রেখে যাচ্ছে আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি অর্থাৎ আমার আহলে বায়াত তোমাদের হেদায়েতের একটা বড় মাধ্যম আমার আহলে বায়াতের প্রতি তোমরা সম্মান করবে আহলে বায়াত তোমাদেরকে কখনো গোমরা করবে না আহলে বায়াত তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে আহলে বায়াত কারা সাহাবায়ে কেরাম না আহলে বায়াত হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিনেরা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা বাকি মেয়েরা এদেরকে সবাইকে বলা হয় আহলে বায়াত আমাদের মধ্যে শিয়াদের মধ্যে এই আহলে বায়াত নিয়ে একটু পার্থক্য আছে আমাদের আহলে বায়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়েরা আহলে বায়াত কিন্তু শিয়াদের মতে আহলে বায়াত হলো শুধু আলী ফাতেমা হাসান হুসাইন এই চারজন আহলে বায়াত কিন্তু আমাদের আহলে বায়াত হলো আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিনেরাও আহলে বায়াত এই জন্য দেখবেন আমাদের হাদিস গ্রন্থগুলোতে আমাদের এই সব মায়ের হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে হাফসা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে জনাব বিনতে জাহাসের হাদিস আছে উম্মে হাবিবের হাদিস আছে তারপরে মাইমুনার হাদিস আছে তারপরে উম্মে হাবিবের আছে সকল স্ত্রীদের হাদিস আছে শিয়াদের গ্রন্থগুলোতে এই এই মহিলাদের এই মায়েদের একটা হাদিসও পাওয়া যাবে না শুধু দেখবেন ফাতেমা আন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার হাদিস খালি আমাদের হাদিস গ্রন্থে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাদিসও আছে, কিন্তু তাদের হাদিস গ্রন্থে ওই উম্মাহাতুল মুমিনিনদের কোনো হাদিস নেই। এর অর্থ হলো তারা উম্মাহাতুল মুমিনিনদেরকে তারা আহলে বায়ত মনে করে না এবং তারা তাদেরকে মুরতাদ মনে করে, নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে মুরতাদ মনে করে এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে তুলে শাস্তি দেওয়াকে তাদের ইমানের দাবি মনে করে এবং তাদের এটা আকাঙ্ক্ষা যে কিয়ামতের আগে যে কোনো সময় তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে তুলে তাকে জেনার শাস্তি কার্যকর করবে, নাউজুবিল্লাহ। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন খুজু বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ধরো। তাহলে যারা বলবে আপনাদেরকে মুসলিমদেরকে যে ফিদ ধরতে হবে তাদেরকে বলবেন যে ফিদ ধরতে হবে না, ধরতে হবে কিতাবুল্লাহ, খুজু বি কিতাবিল্লাহ, সহি মুসলিমের হাদিস দিয়ে দলিল দিবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুজু বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ধরো। অথচ দেখেন মুসলিম উম্মাহ আল্লাহর কিতাব বাদ দিয়ে এই তরিকা ধরো, ওই তরিকা ধরো, এটা ধরো, সেটা ধরো, কত ধরা নিয়ে ব্যস্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি একটা নির্দেশনা দিয়েছেন খুজু বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ধরো। আমরা আমাদের মূল কোরআনে কারীমের তাফসিরে আসি। আমরা এখানে দেখতেছিলাম ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যে যখন তোমাদের কাছে কোনো ফাসেক লোক খবর নিয়ে আসে, সেটা সরাসরি আসুক, পত্রিকার মাধ্যমে আসুক, টিভির মাধ্যমে আসুক, যে কোনো মাধ্যমে আসুক, সেটি যতক্ষণ যাচাই বাছাই না করবে ততক্ষণ তোমরা সেই খবরকে বিশ্বাস করবে না। সেটা যাচাই করো, যাচাই বাছাই করো। কিন্তু আমরা মুসলিমেরা এখন যে কোনো খবর আসলেই আসার আগে বিশ্বাস করে ফেলি, তারপর আবার বলি আরে মিয়া কিছু না ঘটলে কি এটা আসতে নাকি পত্রিকায়, আর পত্রিকায় যা আসতে কিছু না কিছু তো হয়েছে, আসলে হয়তো দেখা গেছে হয়েছে এক জিনিস, পত্রিকায় খবর আসতে আরেক জিনিস, কিন্তু আমরা বিশ্বাস করে ফেলি। আল্লাহ পাক নিষেধ করছেন খবরদার বিশ্বাস করা যাবে না। আরেকটি বিষয় হলো এখানে যাদের সম্পর্কে নাজিল হয়েছে তারা হলেন ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইত, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি কোথায় পাঠিয়েছিলেন যাকাত আদায় করার জন্য বনু মুস্তালিক গোত্রে পাঠিয়েছিলেন। তাকে রাস্তার মধ্যে একজনে ভয় দেখাই দিলেন, খবরদার তুমি ওদিকে যাইও না, তোমাকে মারি ফেলার জন্য তারা বসে আছে। তো উনি ভয়ে আর বনু মুস্তালিকও যায় নাই, উনি মদিনা চলে আসছে, এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো যাকাত তো দেয় নাই আর আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন, অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এখনই আপনি জিহাদের হুকুম দিয়ে দেন আমরা জিহাদ করব, জজবাওয়ালা সাহাবী একেবারে মানে কথা বলার আগেই জিহাদ, এরকম জিহাদি সাহাবী। এই এরকম জিহাদি সাহাবী যারা এরা পরবর্তীতে খারেজি হয়ে গেছে, এরকম জজবাওয়ালা যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এই জজবাওয়ালা মানুষগুলা পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এরা গোমরা হয়ে গেছে, এরা খারেজি হয়ে গেছে। এজন্য দেখবেন বর্তমানেও পৃথিবীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এরকম জেহাদি গ্রুপ একেবারে কথায় কথায় জেহাদ লাফ মারি উঠে জেহাদের কথা, জেহাদের জন্য এরকম জেহাদি গ্রুপ ইসলামের নীতি মেলা নয়। আল্লাহর দিন কায়েমের জন্য নিরীহ মানুষকে হত্যা করে, বোমা মেরে, তারপরে নিজে আত্মঘাতী বোমা হামলা করে, তারপরে আরো বিভিন্ন নিরীহ নিরপরাধ প্রাণীকে হত্যা করে, পরিবেশ ধ্বংস করে, বিভিন্ন ক্ষতি করে, সেখানে আল্লাহর দিন কায়েম করা, এটা আম্বিয়া আলাইহিমুসসালামের পন্থা নয়, নবী রাসূলদের যে পন্থা, আমাকে আপনাকে দিনের দাওয়াত, দিনের কায়েম, দিনের প্রচার প্রসার সব সেই পদ্ধতিতে করতে হবে। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম একটা গ্রুপ ছিল জিহাদি গ্রুপ, কথায় কথায় জিহাদ, বাস খবর আনছে বনু মুস্তালিকের কত সাহস, আমাদের আল্লাহ রসুলের লোক গেছে তারা মেরে ফেলবো, এখনই আমাদেরকে নির্দেশ দেন আমরা জিহাদ করে বনু মুস্তালিককে উড়াই দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যে জিহাদের নির্দেশ দিবেন, মানে এরা এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাসাফি করতেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যে জিহাদের জন্য পাঠাবেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি শ্বশুর এসে গেছে, শ্বশুরের নাম বলেন এবার আবু বকর সিদ্দিক বনু মুস্তালিকের লোক, বনু মুস্তালিক নবী সাল্লাল্লাহু আলাইহি শ্বশুরের গোত্র, নবী সাল্লাল্লাহু আলাইহির একজন স্ত্রী বনু মুস্তালিকের, তিনি হলেন জুয়াইরিয়া, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না, জুয়েরিয়া। তার আব্বা হলেন হারেস ইবনে দারার রাদিয়াল্লাহু তাআলা। এই হারেস ইবনে দারার রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শ্বশুর এসে জামাই বাবু বলছেন? কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা যাকাত রেডি করে, যাকাত সব প্রস্তুত করে আমরা বসে আছি, আপনি বললেন একজন লোক পাঠাইবেন, কিন্তু আমরা তো কাউকে পাইলাম না। আল্লাহ রাসূল তো তখন আকাশ ভেঙে পড়লেন। ঘটনা কি, এই লোক আসি বলল, তোমরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছ, যাকাত দিতে অস্বীকার করছ, আর হারেস ইবনে দারার বলতেছেন আমরা তো এই লোককে দেখেই নাই, আসলে এই লোক যায় নাই। হারেস ইবনে দারার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন সেটাই সত্য ঘটনা। আল্লাহ পাক তখন এই এই সূরা এই আয়াতগুলো নাজিল করেন। নাজিল করে আল্লাহ পাক বললেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই সাহাবীরা তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে এখনো আল্লাহর রাসূল বিদ্যমান। এই আয়াত দিয়ে আবার কিছু মানে গোমরাহ গোষ্ঠী, একদিন আমি নিজে শুনলাম যে আলোচনা করতেছেন একজন, তিনি বলতেছেন, শুনেন আল্লাহ রাসূল মরে নাই, আল্লাহ রাসূল জীবিত, আল্লাহ রাসূল আকাশে বাতাসে পানিতে সব জায়গায় মিশে আছে, সব জায়গায় আছে। দলিল কি? আল্লাহ পাক সূরা আল হুজুরাতের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আছেন। কোরআনেই তো আছে, আল্লাহ পাক বলছে আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আছেন, তাহলে আল্লাহ রাসূল আছে এখনো? এই আয়াত দিয়ে দলিল পেশ করতেছেন আল্লাহ আকবার। কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে কিভাবে মিথ্যা ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে মানুষকে গোমরাহ করা! এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলতেছেন, সকল তাফসিরে, সকল তাফসিরকারক এই কথা বলছেন যে এখানে সম্বোধন করা হচ্ছে কাদেরকে? সাহাবাই কেরামদেরকে। সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো এখনো আমার রাসূল তোমাদের মধ্যে আছেন। বলে এই কথা আমরা বুঝলাম কিভাবে? পরের কথায় বোঝা যাবে। এই পরের কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ ইউতিরুকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, আমার রাসূল যদি অধিকাংশ ক্ষেত্রে তোমাদের মতামত মেনে নেন, লানিতুম, তাহলে তোমরাই কষ্ট পাইবা। আমার রাসূল যদি অধিকাংশ ক্ষেত্রে তোমাদের মতামতের আনুগত্য করেন, তোমাদের মতামত মেনে নেন, লানিতুম, কষ্ট পাইবা তোমরা, আমার রাসূল কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি এখনো পৃথিবীতে থাকেন, তাহলে রাসূল কি আমাদের মতামত নেয়? আমাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল এসে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতকালের পরে আজ পর্যন্ত কোনো সাহাবী বা কোনো তাবেঈ, কোনো তাবে তাবীন বলছেন যে আল্লাহ রাসূল এসে আমার সাথে পরামর্শ করছেন? যেখানে বনু মুসতালিকের না গিয়ে ওয়ালিদ ইবনে উকবা এসে বলছে যে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, তিনি তখন সাথে সাথে বলে দিতেন, আরে তুমি তো ওখানে যাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করছেন, এই আসে বলছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে ফেলছে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতামত নিতেন ওই জীবিত অবস্থায় সাহাবাই কেরামদের। আমাদের মতামত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে কবরের থেকে উঠে একদিন আবু বকর ওমর সবাই ডাকছে যে বস, আমি এখন কবরের থেকে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে পরামর্শ করার জন্য, এরকম ঘটনা কোনোদিন ঘটছে? তাহলে এই আয়াত স্পষ্ট পরের অংশে বোঝা যাচ্ছে যে এখানে সবাইকে সম্বোধন করা হয় নাই, সম্বোধনটা শুধু সাহাবীদেরকে। তাহলে এই আয়াত দিয়ে মানুষদেরকে মানে আয়াতের শেষ অংশ কিন্তু বলে নাই, যিনি দলিল দিচ্ছেন উনি বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, একবারে বড় গলায় বলতেছে উনি, আবার আমাদের সবাইরে উনি কাফের মুশরিক বানাই দিছে যে যারা বলে যে রাসূল এখন আমাদের মধ্যে নাই তারা তো ঈমানে নাই। দলিল কি? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলছে জেনে রাখো তোমাদের মধ্যে আমার রাসূল আছেন। এন্ড তোমাদের বলতে কারা? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, আল্লাহ পাক বলতেছেন যদি অধিকাংশ ক্ষেত্রে আমার রাসূল তোমাদের মতামত মেনে নেন, তোমাদের পরামর্শ যদি তিনি শুনেন, লানিতুম, তোমরা কষ্ট পাবে। এখানে সাহাবাই কেরামদেরকে সম্বোধন করা হয়েছে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ঈমানের মহব্বত, ঈমানের ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের অন্তরে ঈমানের মহব্বত, ঈমানের ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দেওয়া হয়েছে, ঈমানকে তোমাদের অন্তরে সুশোভিত করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে, ঈমানকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, কুফরি ফুসুকি ইসিয়ান আল্লাহ নাফরমানি এগুলাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ আকবার। সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে মহব্বতের জিনিস, মজার জিনিস ছিল ঈমান, সবচেয়ে সুন্দর জিনিস অন্তরের মধ্যে ছিল ঈমান, ঈমানে ভরপুর। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেভাবে এই সাহাবীরা এই মানুষগুলো ঈমান আনছে, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো, সাহাবীদের ঈমানের মতো ঈমান কেন? সাহাবীদের ঈমান হলো হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানকে সুশোভিত করার জন্য, ঈমানকে সাজানোর জন্য যত রকমের অলংকার দরকার সমস্ত অলংকার দিয়ে সাহাবায়ে কেরাম ঈমানকে সাজিয়েছে। সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ঈমান। আর কুফরি ফুসুকি আল্লাহর নাফরমানি এগুলা তাদের কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস ছিল। আল্লাহ পাক বলেছেন, উলাইকা হুমুর রাশেদুন, এরাই হলো রাশেদুন। এজন্য আমরা খোলাফায়ে রাশেদিনের যুগ বলি না, খোলাফায়ে রাশেদিন। এই রাশেদিন আল্লাহ বলছে উলাইকা হুমুর রাশেদুন, এই মানুষগুলাই হলো রাশেদুন। সুবহান। এই মানুষগুলা কারা? সাহাবায়ে কেরাম, এরা হলেন রাশেদুন। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, তবে এটা তাদের কারামতি আর বুজুর্গ নয়, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহ পাকের বিরাট অনুগ্রহ এবং নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নিয়ামত দিবেন কেন? বলে আল্লাহ পাক ওই যুগের মানুষগুলোর এত নিয়ামত দিলেন, আমরা কি দোষ করছি, আমাদেরকে দিলেন না কেন? ওই নিয়ামত দিবেন, ওই নিয়ামত না দিলে আমরা ঈমান পাইতাম না। যদি ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক ওই নিয়ামত, ওই অনুগ্রহ না দিতেন, আজকে এই 1400 বছর পরে সরকার বাড়ি মসজিদে কোরআন লই বসা সম্ভব হইতো না। ওই মানুষগুলা নিজের জীবনের টাকা পয়সার উপার্জন সব বাদ দিয়ে দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসকে তারা সংরক্ষণ করেছে, এটা তাদের প্রতি আল্লাহর বিরাট অনুগ্রহ এবং নিয়ামত। এই নিয়ামতের কারণে আমরা 1400 বছর পরে এখন এখানে বসে কোরআনে কারিমের এত সুন্দর আয়াত পেয়েছি, তাফসির পেয়েছি, হাদিস পেয়েছি, সব পেয়েছি। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক হলেন মহা এলেমের অধিকারী, মহা হিকমতের অধিকারী। এখন দুনিয়ার কোন জায়গায়, এখানে আল্লাহ পাক সূরা আল হুজুরাতের মধ্যে সামাজিক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করেছেন, সমাজে যেগুলো মানুষের মধ্যে ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করবে সেই জিনিসগুলো আল্লাহ পাক একটি একটি করে আলোচনা করতেছেন। এরপর আল্লাহ পাক 9 নম্বর আয়াতে যে বিষয়টি উল্লেখ করেছেন, কোন জায়গায় দেখা গেল মুমিনদের দুইটা গ্রুপ, দুইটা দল নিজেরা মারামারি লেগে গেছে, দুজন মুসলিম দুজনে মারামারি করতেছে। এখন আপনি দেখতেছেন, দেখে আপনি কি করবেন? আপনি বলবেন যে এই সব বেজালের সাথে এদিকে তাকানোরও দরকার নাই, আমি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, বুজুর্গ মানুষ, ওলি মানুষ, আমি চোখ বন্ধ করে শুধু মসজিদে আসবো আর যাব, ডানে বামে কোথায় কি হইতেছে আর তাকানোর আমার দরকার নাই, এরা মারামারি করার মারামারি করুক। কি একজন মুসলিমের নীতিমালা কি এটা হবে? বর্তমানে কিন্তু নীতিমালা এটা, যারা মসজিদগামী মুসল্লি তাদের নীতিমালা হলো যে সমাজ যেদিকে যাবে যাক, মারামারি করুক, যাই করুক, রক্তপাত করুক, যাই করুক, আমি ডাইনে বামে তাকামো না, আমি সোজা মসজিদে আসমো আর সোজা আমার হুজরা শরীফে যাব, আর ডাইনে বামে কোথাও তাকাবো না। কিন্তু একজন মুমিনের নীতিমালা এটা না। আবার যে মানুষগুলা দেখবেন যে ওই জায়গায় মারামারি লাগছে দুইজনে, যারা এটা মীমাংসা করতেছে ওই মানুষগুলো আবার মসজিদের দ্বারা কাছেও আসে না, ওই মানুষগুলো মসজিদগামী না, কিন্তু সে ওই মারামারির মধ্যে সবার আগে, ওইটাও কিন্তু একটা ইবাদত, ওইটাও বড় ধরনের একটা ইবাদত, ওই মারামারিটা বন্ধ করা, ওই মারামারির ফয়সালা করা, এটা বড় ইবাদত, ওইটা সামাজিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য অনেক জরুরি বিষয়, সে কিন্তু বিশাল একটা ইবাদত করে ফেলছে, কিন্তু সেই যদি এই ইবাদতের সাথে যদি সালাতটাও আদায় করত, তা আমার আপনার সে কয়েকশো বছর আগে সেই লোক জান্নাতে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু দুই জায়গার সমন্বয় নাই, যে মানুষগুলা নামাজি সেই মানুষগুলা ওই জায়গায় নাই, ওই জায়গায় যেগুলো আছে সেগুলার আবার নামাজ নাই। এই জায়গায় জটিলতা। ওই মানুষগুলো যে ইবাদত করতেছে, যে বড় ধরনের কাজটা করতেছে, সেই মানুষগুলো যদি শুধু নামাজটা পড়ত, তা আমার আপনার সে বুজুর্গ লোকদের সে হাজার বছর আগে সে জান্নাতে যাইত। এই যে গরিব মানুষগুলা যে কষ্ট করে, রিক্সা চালায়, শ্রমের কাজ করে, কঠিন শ্রমের কাজ করে, এই মানুষগুলার বেশিরভাগে দেখবেন বেনামাজি। এই মানুষগুলো যদি নামাজি হইতো, তো আমার আপনার সে কয়েক হাজার বছর আগে জান্নাতে চলে যেত, সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষগুলো এত কষ্ট করতেছে, হালাল ইনকাম করতেছে, হালাল উপার্জন করতেছে, কিন্তু নামাজ নাই। আবার যেগুলা দেখবেন যে বড় বড় তসবি, আমি ওই দিন এক মসজিদে গেছি, এত বড় বড় তসবি দেখে আসছে, মানে এক দানা এত বড় বড়, আলগাইতে কষ্ট হবে, বিশাল বিশাল তসবি এক মসজিদে দেখে, এইরকম দেখবেন যে বড় বড় তসবিলে বসে রয়েছে এই লোক। অফিস টাইমের পরে বড় বড় তসবিলে ঘুরে, আর অফিস টাইমে বড় বড় ঘুষের খাম পকেটে ভরে বাসায় আনে, এমনি তসবি বড় বড় তসবির দানা কনে, তারপরে দাড়ি দেখবেন বিশাল লম্বা, বিরাট বুজুর্গ। তাই এই দুই জায়গায় সমন্বয় নাই, মানে এক জায়গায় ওই মানুষগুলো এত তাড়াতাড়ি জান্নাতে যাইত যদি শুধু নামাজটা থাকতো, আবার যেগুলা আল্লাহর ইবাদত করতেছে সেগুলার মধ্যে দুনিয়ার হারাম উপার্জন, মানে হালাল হারামের কোনো যাচাই বাছাই নেই। আমরা যে কথাটা বলতেছিলাম যে এই দুইয়ের মধ্যে যদি সমন্বয় হইতো, একজন মুমিনের গুণাবলী কি হবে এই ক্ষেত্রে আল্লাহ পাক সেই কথাটা বর্ণনা করতেছেন। ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ পাক বলেন যখন তোমরা দেখবে মুমিনদের দুইটা দল, মুমিনদের দুইটা দল মানে মুমিনদের মধ্যে দল হওয়া যাবে না, তায়ফা তায়ফা মানে ক্ষুদ্র 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 দুইটা দল, দুই গ্রামে অথবা দুই বাড়িতে বা দুই ভাইয়ে বা দুই ফ্যামিলিতে কোন বিষয়ে একটা তালু তারা ঝগড়া বিবাদ শুরু করে দিছে। আল্লাহ ফেরকা বলেন নাই, আবার ফেরকা ফেরকা ঝগড়া করতেছে, হানাফি ফেরকা, শাফি ফেরকা, মালিকি ফেরকা, হাম্বলি ফেরকা, আলে হাদিস ফেরকা, তারপরে এখন আরো লা মাযহাবি ফেরকা, তারপরে কি গাইরে মুকাল্লাদ, গাইরে মুকাল্লাদ ফেরকা, এইরকম ফেরকা ফেরকা ঝগড়া করতেছে, এরকম না। আল্লাহ বলতেছে তয় পাতান, দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিমদের দল কোন কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে তারা ঝগড়া করতেছে, এখন তোমরা কি করবে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা ওই দুই ক্ষুদ্র ক্ষুদ্র দলের মধ্যে সংশোধন করে দিবে, মীমাংসা করে দিবে। এই মীমাংসা করে দেওয়াটা ফরজ, এটাও একটা ফরজ ইবাদত। অনেকে মনে করে খালি নামাজ পড়া রোজা রাখা এগুলাই ফরজ, ওই জায়গায় দুইজনে মারামারি লেগেছে মারামারি বন্ধ করা যে ফরজ এটা অনেকে মনে করে না। আল্লাহ পাক বলেছেন ফাসলিহু বাইনাহুমা, এদের মধ্যে মারামারি এই ভুল বুঝাবুঝি এটা সংশোধন করে দাও, মীমাংসা করে দাও, ঠিক করে দাও, এটা একটা ফরজ ইবাদত। ফা ইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এখন তুমি সেখানে ফয়সালা করতে গেলে, বিচার করতে গেলে, যাওয়ার পরে দেখা গেল এক গ্রুপ অন্যায় করতেছে আরেক গ্রুপ ন্যায় করতেছে, দুজন তো আর ন্যায় না, ন্যায় বান না, দুজন ন্যায় বানালে তো আর মারামারি হইতো না। এখন বিচার করতে গিয়ে দেখা গেল যে গ্রুপটা অন্যায় করতেছে সেই গ্রুপটা কিন্তু শক্তিশালী, শক্তিশালী না হলে তো সে অন্যায় করতো না, শক্তিশালী বলেই তো সে অন্যায়টা অন্যায় করতেছে, হয়তো তার কোন রাজনৈতিক প্রভাব আছে, অথবা কোন তার জনবল আছে, অথবা তার অর্থ আছে, অথবা তার শিক্ষা আছে, এরকম কোন মানে যেটা প্রভাব তৈরি করে, ক্ষমতা তৈরি করে, শক্তি তৈরি করে, এরকম কোন জিনিস তার মধ্যে আছে বলেই সে অন্যায় করতেছে। এখন অন্যায়কারী শনাক্ত হলো যে এই লোক অন্যায়কারী, এই লোক ন্যায়কারী। এখন অন্যায়কারী যিনি তাকে যদি আপনি মীমাংসা করে দেন সে কি আপনার কথা শুনবে, সে বিশাল ক্ষমতার অধিকারী বলেই তো সে অন্যায় করতেছে, তো সে যদি আপনার কথাই শুনতো তাহলে সে আর অন্যায় করতো নাকি। আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে যখন অন্যায়কারী শনাক্ত হয়ে যাবে, ফাকাতিলুল্লাতি তাবগি, অন্যায়কারী যদি তোমাদের সিদ্ধান্ত তোমাদের ফয়সালা মেনে না আনে, তোমরা সকল মুসলিম মিলে ওই অন্যায়কারীর বিরুদ্ধে যুদ্ধ কর, একা কিন্তু পারবে না, যিনি বিচারকারী ফয়সালাকারী উনি একা কিন্তু ওই অন্যায়কারীর সাথে পারবে না। তখন আল্লাহ বলতেছেন ফাকাতিলু, বহুবচন ব্যবহার করছেন, সমাজের বাকি মুসলিম যারা আছো সবাই মিলে ওই অন্যায়কারীর বিরুদ্ধে লড়াই করো। যতক্ষণ না সে আল্লাহর হুকুমের সামনে অনুগত হয়, আল্লাহর হুকুমের সামনে অনুগত হয় মানে যতক্ষণ তোমাদের সিদ্ধান্ত ন্যায়ের পথে সে না আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় তাকেও সাহায্য করো, তোমার ভাই যদি মাজলুম হয় তাকেও সাহায্য করো। জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। তো দুজনেরই যদি আপনি সাহায্য করেন সেখানে তো আরো জুলুম বাড়ব, কি বলেন? জালেমেরও আপনি অস্ত্র শস্ত্র দিয়ে বললেন যে মার হেরে, আবার মাজলুমেরও বললেন যে আরে মিয়ে তুই কি ছোট লোক, নি তোকে মারে কেমনি, তুইও মার, দুইজনের সহযোগিতা করলেন, তো সেখানে কি জুলুম বন্ধ হবে না জুলুম বাড়বে? আল্লাহ রাসূল বলতেছেন জালেমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝতে পারলাম যে মাজলুমকে আমরা সহযোগিতা করবো, এটা তো বুঝছি, মানে মাজলুমের পক্ষ হয়ে আমরা জালেমের বিরুদ্ধে দাঁড়ামো, এটা তো আমাদের বুঝে আসছে, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবো? জালেমকে যদি সাহায্য করি সহযোগিতা করি তো সে তো আরো জুলুম বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে তুমি সাহায্য করবা, তামনাহু মিনাজ জুলুম, তাকে জুলুম করতে দিবা না, তাকে জুলুমে বাধা দিবা, তাকে জুলুম করতে দিবা না, তার জুলুমের সামনে গিয়ে দাঁড়াবা শক্ত করে, এটার নাম হলো জালেমকে সাহায্য করা। জালেম যেন জুলুম করতে না পারে এই ব্যবস্থা করা হলো জালেমকে সাহায্য করা, আর মাজলুমকে সাহায্য করা মাজলুমের পক্ষে তুমি দাঁড়াবা। যদি ওই অন্যায়কারী গোষ্ঠী যদি ফেরত আসে, তাহলে আদলের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে তাদের মধ্যে সংশোধন করে দিবে। আর খবরদার মনে রাখবে এই ক্ষেত্রে তোমরা পরিপূর্ণ ইনসাফ কায়েম করবে। আবার এই কথা মনে করিও না যে এই লোকেরা যেহেতু আমাদের কথা প্রথমে শুনে নাই, এখন সবাই মিলে তারা শুনতে বাধ্য করছি, সুতরাং এবার তার প্রতি অন্যায় করে তারে মানে যত রকমের জরিমানা করা যায় যা করা যায় এবার তারা সব করো, এরকম সব তারা হালাল বানায় দিও না। ওয়াক্সিতু, আল্লাহ পাক বলেছেন খবরদার, যখন ওই অন্যায়কারী গোষ্ঠী ফিরে আসলো তখন ইনসাফের মাধ্যমে তাদের মধ্যে ফয়সালা করো, ইনসাফের মাধ্যমে বিচার করো। সে আগে তোমাদের সিদ্ধান্ত মানে নাই বলে তার শাস্তি দিও না, এবার যে আগে আমাদের কথা শুনোস নাই কেন, এবার তোরে ভালো করে নরম করি, এবার ভালো করে আপনি শাস্তি দিলেন, আল্লাহ বলতেছে এটা করা যাবে না। ওয়াক্সিতু, ইনসাফ কায়েম করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইনসাফ কায়েমকারীদেরকে মহব্বত করেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরাই শুধুমাত্র জমিনে পরস্পর পরস্পরের ভাই বোন, মুমিনেরাই শুধুমাত্র পৃথিবীতে একজন আরেকজনের ভাই আর বোন। তাহলে দুনিয়ার যত মুমিন আছে, যত মুসলিম আছে, সকল মুসলিম আমাদের ভাই, বোনেরা আমাদের বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা না বোন? তো মা ফাতেমা উনি একজন মুমিন, মুমিন মুমিন হলে তিনি আমাদের বোন, তিনি আবার মা হতে যাবেন কেন? মা হবেন কারা? শুধুমাত্র ইন আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা আমাদের মা। আল্লাহ পাক স্পষ্ট সূরা আল আহজাবের মধ্যে বলে দিয়েছেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা আমাদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েরা আমাদের বোন। কিন্তু আমাদের দেশে অনেকে মা ফাতেমা বলে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরাই শুধুমাত্র ভাই বোন। তাহলে মুশরিকেরা ভাই বোন হতে পারে? হিন্দু মুসলিম ভাই ভাই একথা বলা যাবে? একথা বললে ইমান থাকবে না। হিন্দুরা আমাদের দেশের নাগরিক, তাদের প্রতি আমরা সদয় আচরণ করব, তাদের প্রতি কোন ধরনের জুলুম করা যাবে না, তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে, এটা মুসলিম সরকারের উপরে ফরজ। এবং মুসলিম সরকারকে তারা জিজিয়া দিবে, এবং জিজিয়ার বিনিময়ে একজন মুসলিমের ছেলেকে চাকরি দেওয়ার আগে হিন্দু ছেলেকে চাকরি দিতে হবে, কোরআনের নির্দেশ এটা। মানে হিন্দুরা অমুসলিমেরা মুসলিম রাষ্ট্রে এত বেশি পৌরাণিক অধিকার পাবে যেটা পৃথিবীর কোন জায়গায় পাবে না, কিন্তু তাই বলে হিন্দু আর মুসলিম ভাই ভাই বানাই দেওয়া যাবে। আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনেরাই পরস্পর ভাই, মুমিন ছাড়া অন্য কেউ ভাই বোন হতে পারে না। ফাসলিহু বাইনা ইখওয়াইকুম, সুতরাং তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তোমরা সেটা ফয়সালা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি আল্লাহকে ভয় করে তোমরা ইসলাহের কাজ করো, মুমিনদের মধ্যে পরস্পর সংশোধনের কাজ করো, মীমাংসা করার কাজ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক ওই সমাজের উপরে রহমত বর্ষণ করবে, ওই সমাজ হয়ে যাবে আল্লাহর রহমত প্রাপ্ত সমাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ, আমার উম্মতরা লা তাহাসাদু, একজন আরেকজনকে হিংসা করিও না, ওয়ালা তাদাবারু, একজনের পিছনে আরেকজন লেগে থাকিও না, ওয়ালা তাকাতাউ, একজনের সাথে একজন সম্পর্ক ছিন্ন করিও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে পরস্পরে ভাই ভাই হয়ে যাও, পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুমিনিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিল আয়াল, একজন মুমিন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তিন রাত্রির বেশি থাকা বৈধ নয়। তিন রাত্রির বেশি এক মুমিন আরেক মুমিনকে পরিত্যাগ করে থাকবে, এটা একজন মুমিনের জন্য বৈধ নয়, হালাল নয়। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিমের জন্য হালাল নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এরপরে ধারাবাহিকভাবে অনেকগুলো গুণাবলী, যে জিনিসগুলো সমাজে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়, যে জিনিসগুলো সমাজে মারামারি ঘটায়, ঝগড়াঝাটি ঘটায়, ফেতনা ফাসাদ বৃদ্ধি করে, এই জিনিসগুলো আল্লাহ পাক এই ছিদ্রগুলো বন্ধ করতেছেন। ছিদ্র বন্ধ না করে যদি আপনি ইঁদুর আসা বন্ধ করতে চান বা সাপ আসা বন্ধ করতে চান, তো যে রাস্তা দিয়ে এগুলো আসতে পারে আগে রাস্তাগুলো ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আগে আমরা ছোটবেলায় দেখতাম যে জমিনের মধ্যে দেখা যায় পানি দিতেছে, পানি থাকে না, তখন কৃষক জমি চারিদিকে খুঁজে, কিরে এত পানি দিই, পানি যায় কোথায়, দেখা যায় যে জমির মাঝে মাঝে গর্ত হয়ে থাকে, যত পানি দেয় ওই গর্ত দিয়ে আরেক দিকে চলে যায়, তখন ওই গর্ত গুলো ভালো করে বন্ধ করে, তারপরে পানি দিয়ে সার দিবে, ওষুধ দিবে, সব দিবে, তা আগে গর্ত বন্ধ করতে হবে। গর্ত বন্ধ না করে যদি আমরা জেনা ব্যবিচার বন্ধ করতে চাই তো বন্ধ হবে না, বরং এটা আরো বাড়তে থাকবে। জেনা ব্যবিচার যেই জিনিসগুলো উস্কানি দেয় সেইগুলো সারাদিন উস্কানি দিতে থাকলাম, উস্কানি দিয়ে যদি বলে খবরদার জানার দ্বারা কাছে যাইও না, ব্যবিচারের দ্বারা কাছে যাইও না, এগুলো ভালো কাজ না, তাই এগুলো দিয়ে জানার ব্যবিচার বন্ধ করা সম্ভব না। আপনি সারাদিন অশ্লীল ভিডিও, অশ্লীল জিনিস যুবকদের হাতে তুলে দিলেন, যুবকদের মোবাইলে মোবাইলে দিয়ে দিলেন, এক এক ছেলেদের মোবাইলে এখন শত শত অশ্লীল ভিডিও, অশ্লীল জিনিস থাকে, দোকানে গেলেই কয়েকশো একসাথে দিয়ে দিবে, মোবাইলের মধ্যে দিয়ে দিবে, তো যে লোক যে ছেলে তা অশ্লীল ভিডিও নিয়ে ঘুরতেছে চব্বিশ ঘন্টা, তার হাতের মুঠায় তার পকেটের মধ্যে শত শত অশ্লীল ভিডিও, সে বিভিন্ন রকমের অশ্লীল জিনিস রাত দিন দেখতেছে, তো তার মাথায় তো চব্বিশ ঘন্টা অশ্লীলতায় ঘুরতেছে, গুরপাক খাচ্ছে। একজন অবিবাহিত যুবক, তো সে যখন রাস্তা দিয়ে একটা মেয়েকে দেখবে তো সে তো তাকে ইফতিজিং করবেই, সে তো তাকে দর্শন করবেই, এটা তো ওইটারই অনিবার্য ফল। মানে যুক্তিবিদ্যা বলে যে যেখানে ধোঁয়া আছে, ধোঁয়া দেখলে বুঝতে হবে আগুন আছে, আগুন কিন্তু আপনি দেখতেছেন না, দেখতেছেন ধোঁয়া পাহাড়ের ভিতরে, পাহাড়ে দেখা যায় এরকম ধোঁয়া উঠতেছে কিন্তু আগুন দেখা যায় না, তো ওই ধোঁয়া দেখলে আপনি বুঝবেন যে, আর যেখানে গর্জন থাকবে সেখানে বর্ষণ আসবে, গর্জন থাকলে এটাও বিজ্ঞানের সূত্র যে গর্জনে, গর্জনের পরে বর্ষণ আসে, দেখবেন যে আকাশে ধুমধাম করে জোরে সোরে গর্জন, তার অর্থ হলো কিছুক্ষণ পরে বর্ষণ আসতেছে। যে বিজ্ঞানী এই সূত্র আবিষ্কার করছেন সেই বিজ্ঞানী তার ছাত্রদেরকে নিয়ে বসে থাকতেন, মানে যারা শিক্ষক দেখবেন যে তারা ছাত্র পাইলে এত খুশি হয়, দিন কোথায় যায় রাত কোথায় যায় ওই শিক্ষকের আর খেয়াল থাকে না। এখন তো যারা শিক্ষক এরা তো বেশিরভাগ ব্যবসায়ী শিক্ষক, অরিজিনালি যে ছাত্র শিক্ষক তাদের মধ্যে যে সম্পর্ক মূল আগের যুগে যারা ছিলেন এখনো আছেন কিছু কিছু, এই সম্পর্কটা কিন্তু আরেক ধরনের সম্পর্ক। যিনি শিক্ষক তিনি তো 24 ঘন্টা খালি চান যে কেমনে ছাত্রকে শিখাইবেন সব, মানে আমি যা জানি কেমনে আমার ছাত্রকে সব শিখাবো এই চিন্তায় তো থাকেন। তো ওই বিজ্ঞানী সারাদিন ছাত্র নিয়ে ব্যস্ত থাকে, বাসায় কি খাবার দাবার আছে না নাই এই খবর নাই। তো বিজ্ঞানী বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে স্ত্রী দিছে জোরে সোরে বকা যে সারাদিন কোথায় গিয়ে বসে থাকে, কোনো খোঁজ খবর নাই, কোনো ঘরে আটা আছে না চাউল আছে না কি আছে কোনো খবর নাই। ছাত্র পড়াইলে কি পেটে ভাত আসে, এখনো না কোচিং করাইলে লক্ষ লক্ষ টাকা আসে। ওই সময় তো আর এই কোচিং সেন্টার ছিল না, ছাত্র পড়াইলে তো এত টাকা কামানো যাইতো না। তো এখন বিজ্ঞানী চিন্তা করতে করতে ঘরের সামনে গিয়ে বসে আছেন, বসে চিন্তা করতেছেন যে তিনি তো বিজ্ঞানী, তিনি সবকিছুতে চিন্তা গবেষণা করেন যে আমার স্ত্রী এত গরম হইল কেন, এত রাগ কেন, এটা নিয়ে উনি গবেষণা করতেছেন। গবেষণা করতে করতে স্ত্রী এবার রওনা দিছে নদী থেকে পানি আনতে যায়। তো কলসের মধ্যে কিছু পানি ছিল, দেখে যে স্বামী এখানে বসে মরার মতো একবারে গবেষণা করতেছে, তো মাথার উপরে দিছে ওই পানিগুলা ঢেলে। রাগে স্ত্রী যে কোনো খবর নাই কিছু নাই খালি গবেষণা, এখন তো তার দরকার হলো আটা কিনে আনা, আটা না এনে সে গবেষণা করে, এই জন্য রাগে পানি ঢেলে দিছে। তখন তিনি গবেষণা থেকে উঠে বলতেছেন এই তো আমার সূত্র মিলে গেছে, আমার গবেষণার রেজাল্ট চলে আসছে, এতক্ষণ আমার স্ত্রীর গর্জন ছিল এখন বর্ষণ এসে গেছে। সুতরাং এই সূত্রটা প্রমাণিত হয়ে গেছে আমার ঘরেই, এটা এতদিন থিওরিক্যাল ছিল এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছে, গর্জনের পরে বর্ষণ আসে। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে একটা সমাজকে সংস্কার করতে হলে, মানুষকে সংশোধন করতে হলে আগে ওই সোরা গলিগুলো বন্ধ করতে হবে। সোরা গলি বন্ধ করে তারপরে আপনি তার সামনে যদি ওয়াজ নসিহত করেন তারপরে কাজ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই সোরা গলিগুলা বন্ধ করে দিচ্ছেন। এই সোরা গলিগুলা বন্ধ হইলে, এই ছিদ্রগুলো বন্ধ হইলে ওই মুসলিম সমাজে আর কোনো ফেতনা ফাসাদ অশান্তি সেখানে থাকবে না, সে মুসলিম সমাজ হয়ে যাবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আনসার মুহাজিরের যে ভ্রাতৃত্বের সমাজ মদিনা মুনাওয়ারায় সেরকম হয়ে যাবে। এই সোরা গলির এই ছিদ্রগুলার একটা বড় ছিদ্র হলো সুখরিয়া, সুখরিয়া মানে বিদ্রুপ করা, একজন আরেকজনকে বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, মানে একজন গরিব মানুষ ওই গরিবকে নিয়ে হাসি ঠাট্টা করা, অথবা একজন বাড়িওয়ালা আরেকজন বাড়াটিয়া, বাড়াটিয়ার এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আরে মিয়া এত বাড়ি বাড়াটিয়া, মানে আমি আমি বাড়িওয়ালা বাস, এই যেহেতু বাড়াটিয়া এরে আমি তুচ্ছ দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে দেখলাম। তারপরে আবার কিছু আছে কয় আরে তো জামাই মানুষ, জামাই মানুষ মানে এই এলাকার বাসিন্দা না, সে এখানে বিয়ে করে এখানে স্থায়ী নাগরিকত্ব লাভ করছে, তারপরে বলে যে আরে মিয়া এত জামাই মানুষ। জামাই মানুষ মানে কি, জামাই সে এখানকার নাগরিক না, তার অর্থ হলো মানে এটা তাকে একটু ছোট করে দেখা যে আমরা এখানে বাপ দাদার আমল থেকে যেহেতু এখানে থাকি আমরা হইলাম এখানকার সব ক্ষমতার অধিকারী, যারা বাড়াটিয়া এরা তো দূরের থেকে আসছে এরা এখানে কি, আবার যারা জামাই মানুষ এরাও এখানে আবার নাক গলাইবার অধিকার পাইলো কোথায়, মানে আমরা যা করার তাই করব। এইভাবে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা বা ক্ষুদ্র জ্ঞান করা বা তার কোনো একটা কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, একজন হয়তো দেখা গেছে যে এই আগে আমাদের দেশে নাকি এই বাতি নিয়ে রাত্রে বাজারে যাইতো, মানে বাজার বসতো মাগরিবের পরে, তো যারা গরিব মানুষ ছিল তারা আগে বাজারে যাইতো না, বাজারে যেত একবারে লাস্টে, মানে শেষ দিকে গেলে কম দামে জিনিস পাওয়া যেত, ব্যবসায়ীরা তখন বিক্রি করে বাড়ি চলে যাবে, এই জন্য যা পায় তাই বিক্রি করে দেয়, এই জন্য একবারে লাস্টে বাজারে যেত, তো বাতি ধরে ধরে বাজারে যাইতো। তো বাতিকে এলাকায় বলে সেরাক, সেরাক বলে না, তা আমাদের এলাকায় এক লোকের নাম হলো সেরাগালি, ওই বাড়ির নামে সেরাগালির গোবাড়ি, সবাই বলে যে এটা সেরাগালির বাড়ি। তো পরে সবাই বললো যে এই লোকের নাম সেরাগালি হইলো কেন, বলে যে আসলে এই লোকের নাম সেরাগালি না, ওই রাত্রিবেলা সেরাক নিয়ে বাজারে যায় এই জন্য তার নাম হয়ে গেছে সেরাগালি, ওই বাড়ির নামও হয়ে গেছে এখনো ওই বাড়ির নাম সেরাগালির বাড়ি, ওই বাড়ি। আরেকজন আছে লেসকাটা নশা, কিরে এই লোকের লেজ কাটা নশা কেন? আমরা ছোটবেলা থেকে শুনি যে এই লোকের সবাই দেখলে কয় ওই আরে মিয়া চিনেন না ওই যে লেজ কাটা নশা মিয়া, এই লোকের লেজ কাটা কেন? পরে খবর নিয়ে জানা গেল যে এই লোক একটা গরু পাইলতো, একটা গাভী পাইলতো, ওই গাভীর ওই লেজটা রোগের কারণে মানে ছিঁড়ে পড়ে গেছে, লেজের অর্ধেক ছিল আর অর্ধেক ছিল না, বাস মানুষ নাম দিয়ে দিল এই লোকের লেজ কাটা নশা মিয়া। কথা বললে গ্রামের সবাই চিনে, নশা মিয়া বললে কেউ চিনে না, কিন্তু লেজ কাটা নশা মিয়া বললে সবাই চিনে। এখন আপনি ওই লোকটার সামনে যদি বলেন লেজ কাটা নশা ভাই কেমন আছো, লোকটা মনে কষ্ট পাবে না? হয়তো পিছনে বলতেছেন শুনে নাই, সামনে বললে লোকটা মনে কষ্ট। এরকম দেখবেন অসংখ্য জিনিস আছে গ্রামে, এই মানুষের যদি একটু সামান্য কিছু পাওয়া যায় তার নামটা বিকৃত করে খারাপ ভাবে সমাজে প্রচলন করে দেয়। আল্লাহ পাক এই জাতীয় সুখরিয়া, এগুলাকে বলা হয় সুখরিয়া, এই সুখরিয়াকে আল্লাহ পাক হারাম করে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ইমানদারগণ খবরদার এক মুমিন পুরুষ আরেক মুমিনকে কখনো এরকম ঠাট্টা বিদ্রুপ করবে না। আশা আন্যাকুনু খাইরাম মিনহুম, আশা করা যায় ওই লোকটা তোমার থেকে আরো অধিক উত্তম হইতে পারে। সুবহানাল্লাহ, তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছ, তুচ্ছ জ্ঞান করতেছ, সেই লোকটা তোমার থেকে অনেক উত্তম হইতে পারে। এবং আমরা এই অল্প বয়সে দেখেছি, দেখা গেছে এক সময় এক বাড়িতে মানে বিশাল সম্পদ, তাদের কি মানে সুন্দর সাকসিক্যময় জীবন তাদের বাড়িতে, আরেক বাড়ি পাশাপাশি দরিদ্র বাড়ি, গরিব বাড়ি। এই লোক তো এদেরকে মানুষে মনে করতো না, এই লোকের কাজ করে এরা খাইতো। কিছুদিন পরে অবস্থা এমন হয়েছে এই লোকের ছেলেরা ওই লোকের বাড়িতে কাজ করে খায়, ওই লোকের ছেলেরা এখন অনেক শান শওকতের মালিক। তা আল্লাহ পাক বলেছেন আসা ইয়াকুনু খাইরাম মিনহুম, হইতে পারে সেই লোক তোমার থেকে আরো শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, উপরেও চলে যেতে পারে। কোনোদিন মানুষকে তুচ্ছ জ্ঞান করবানা, ঠাট্টা বিদ্রুপ এগুলা করবানা। ওয়ালা নিসা মিন নিসা, এটা পুরুষদের থেকে নারীদের মধ্যে আরো বেশি, নারীরা মানে একটু যদি কোনো জায়গায় গন্ডগোল হয় আয়রে হের বাপে ভিক্ষা করছে, হের হের সদ্য গোষ্ঠী এটা করছে ওইটা করছে সাথে সাথে। তা আল্লাহ পাক বলছে ওয়ালা নিসা মিন নিসা, খবরদার নারীরা একজন আরেকজনের এরকম তুচ্ছ জ্ঞান করিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না। আসা আইয়া কুন্না খাইরা মিনহুন্না, হইতে পারে সে তোমার থেকে অল্প দিনের মধ্যে আরো উপরে উঠে যেতে পারে, তোমার থেকে আমলের দিক থেকে, সম্পদের দিক থেকে, বিভিন্ন দিক থেকে আরো উপরে চলে যেতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে দোষারোপ করিও না, লামস করিও না। লামস, লামস হলো যে একজনের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, একজনের পিছনে একজনের মানে গীবত নয়, এটা হলো একজনের পিছনে একজনকে কিভাবে খেপিয়ে দেওয়া যায়। মানে একজনকে গিয়ে বললো যে ভাই অমুকে তো আপনারা যেই গালি গালাজ করছে জানেন, আসলে কিচ্ছু করে নাই, মানে এটা দিয়ে ওরে ওর বিরুদ্ধে লাগাই দেওয়া। আল্লাহ পাক বলছে খবরদার ওয়ালা তালমিজু আনফুসাকুম, এরকম একজনের পিছনে একজনে এসব কিছু করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মানুষকে বিকৃত নামে ডাকাডাকি করিও না। নাম রাখছে আব্দুর রহমান, ডাকে কি রহমান্যা, এরকম বিকৃত করে, আরো এরকম বিভিন্ন অসংখ্য বিকৃত করে। আমাদের সমাজে বেশি বেশি দেখবেন যে মানুষের নাম বিকৃত করে ডাকে, সুন্দর করে মানুষ একজন আরেকজনকে ডাকে না। আল্লাহ পাক বলছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার নামকে বিকৃত করে ডাকাডাকি করিও না। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে একজন আরেকজনকে এরকম মন্দ নামে ডাকাডাকি করা, এটা খুবই খারাপ কাজ, খুবই নিকৃষ্ট কাজ। এখানে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু সমাজে একজন আরেকজনের সাথে শত্রুতা, তারপরে মারামারি, তারপরে হিংসায় একজন আরেকজনের সাথে মলমালিন্য, সম্পর্ক নষ্ট হওয়ার, এগুলো কিন্তু বড় বড় কারণ। আল্লাহ পাক বলতেছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, খবরদার যারা এতদিন এগুলো করে ফেলেছ এখন তোমরা তওবা করে ফেলো, যারা এর পরেও তওবা করবে না আল্লাহ পাক বলতেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। তাহলে এগুলো এক একটা কবিরা গুনাহ, আল্লাহাক তাওবা শব্দ ব্যবহার করছেন। মামাল্লাম ইয়াতুব, আল্লাহাক বলছে যারা তাওবা করে না, পা উলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। তাহলে এই এগুলা কিন্তু সহজ গুনা। সহজ গুনা মানে অতি সহজে গুনা এগুলা হয়ে যায়। চার পাঁচজন বসছে, দেখবেন যে একজন আরেকজনের ওই এরকম সুখরিয়া কথা বলতে গেলে দেখা যায় যে ঠাট্টা বিদ্রোপ তুচ্ছ জ্ঞান এসে যায়, তারপরে মন্দ নামে ডাকাডাকি করা এগুলো এসে যায়। আল্লাহাক বলতেছেন খবরদার, এগুলা থেকে তওবা করে ফেল। আরেকটি বড় ধরনের আমাদের মন্দ অভ্যাস, সেটা হলো আজন কুধারণা, মানুষকে সবসময় খারাপ ধারণা করা। দেখবেন যে কিছু মানুষ আছে সবসময় কাউকে সে ভালো মনে করে না, ভালো মানুষ মনে করে যে সমাজে একমাত্র আমি আছি আর বাংলাদেশে ভালো মানুষ একটাও নেই, সবগুলা খারাপ মানুষ। মানুষকে খারাপ ধারণা করা এটাও আরেকটা কবিরা গুনাহ। মানুষকে সবসময় ভালো ধারণা করতে হবে যতক্ষণ না তার কাছে খারাপ সুনির্দিষ্ট ভাবে কিছু পাওয়া যায়। এই ধারণাটা কাদের ধারণা? আমাদের প্রশাসনের দুইটা দৃষ্টিভঙ্গি থাকে, একটা হলো পুলিশ বিভাগের দৃষ্টিভঙ্গি আর একটা হলো আইন বিভাগের দৃষ্টিভঙ্গি। আইন বিভাগের দৃষ্টিভঙ্গি হলো দেশের যত মানুষ আছে সব মানুষ ভালো মানুষ, নির্দোষ মানুষ, তাকে দোষী সাব্যস্ত করতে হলে সাক্ষী প্রমাণ দলিল আদিল্লা সব দিয়ে আপনি আদালতে তাকে দোষী করতে হবে। যতক্ষণ ওই সাক্ষী প্রমাণ সবকিছু দিয়ে তারে দোষী করতে পারবেন না, বিচারক মনে করবে যে উনি ভালো মানুষ। আর পুলিশের নিকটে হইল যত মানুষ আছে সব খারাপ মানুষ। যতক্ষণ আপনি ভালো মানুষ এটার দলিল প্রমাণ তাকে দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি খারাপ মানুষ, আগে থেকে খারাপ। আপনার ধারণা হলো যে মানুষ মানে খারাপ, বাস। এখন আপনি যদি বলতে না আমি খারাপ না, তো তুমি খারাপ না হইলে তুমি দলিল দাও যে তুমি ভালো, তোমার চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসো, কমিশনারের এটা নিয়ে আসো যে তারা বলবে যে এই লোক ভালো, তার কাছে আপনি ভালো প্রমাণ করতে হবে। কিন্তু আদালতে হলো খারাপ প্রমাণ করতে হবে। তাহলে দৃষ্টিভঙ্গি কিন্তু দুই জায়গায় দুইটা। আল্লাহ পাক বলতেছেন মুমিনদের সবসময় দৃষ্টিভঙ্গি থাকবে ওই আদালতের দৃষ্টিভঙ্গি, সব মানুষকে ভালো মনে করতে হবে, খারাপ মনে করা যাবে না যতক্ষণ না আমি তার থেকে খারাপ কিছু সুস্পষ্ট না পাব। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন, হে ইমানদারগণ বেশি বেশি কুধারণা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, ইন্না বাদাজ জন্নে ইসমুন, কারণ কিছু কিছু কুধারণা আছে গুনাহ। সব কুধারণা কিন্তু আবার হারাম না, সব কুধারণাকে আল্লাহ বলেন, আল্লাহ বলছে ইন্না বাদাজ জন্নে ইসমুন, কিছু কিছু কুধারণা গুনাহ। আবার আল্লাহ বলছে কাসীরাম মিনাজ জন, বেশি বেশি কুধারণা করিও না। তাহলে অল্প অল্প কুধারণার কিন্তু আল্লাহ অনুমতি দিচ্ছেন, কথাটা বুঝতে পারছেন? আল্লাহ বলছে কাসীরাম মিনাজ জন, বেশি বেশি কুধারণা করিও না, তাহলে অল্প অল্প কুধারণা করা যাবে। আবার আল্লাহ বলছে ইন্না বাদাজ জন্নে ইসমুন, কিছু কিছু কুধারণা গুনাহ, তাহলে আবার কিছু কিছু গুনাহ নয়। যেমন নবী সাল্লামের কাছে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমার জন্য তিনটা বিয়ে আসছে, আমি কার সাথে বিয়ে করবো আমাকে একটু পরামর্শ দেন। তো নবী সাল্লাম তাকে বললেন শোনো, কোথা কোথা থেকে বিয়ের জন্য আসছে? বললো যে এক নম্বর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাম এই কথা শুনে বললেন যে মুআবিয়া তো খুবই দরিদ্র মানুষ, গরিব মানুষ, নিজে খাইতে পারে না, তোমাকে কি খাওয়াইবো, এটা বাদ দাও। এই যে নবী সাল্লাম মুআবিয়ার ব্যাপারে দরিদ্র মানুষ, তার পিছনে কিন্তু নবী সাল্লাম কথাটা বললেন না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আর কোথা থেকে আসছে? বলল যে আবু জাহাম, আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাম শুনে বললেন ও, এই লোকের তো কাঁধের থেকে লাঠি পড়ে না, মানে সবসময় এই লোক কাঁধে লাঠি রাখে। কি জন্য লাঠি রাখে? স্ত্রী ফিটানোর জন্য, বউ মারার জন্য। খবরদার, এর সাথে বিয়ে শাদিতে যাইও না, তোমার মারি শেষ করে ফেলবো। এরপরে আরেকজন সাহাবী হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাম বললেন হ্যাঁ, এই জায়গায় তুমি বিয়ের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। তাহলে নবী সাল্লাম যে এই দুইজনের ব্যাপারে পিছনে পিছনে বললেন, তাহলে এই যে ধারণা দিলেন তাকে, এই ধারণা কি গুনা না গুনা হবে কিনা? কেন গুনা হবে না? হ্যাঁ, কারণ ওই মহিলারে যদি এই ধারণা না দেওয়া হয় তো ওই মহিলা তো আবু জাহামের ঘরে পড়লে মহিলার অবস্থা তো বারোটা বাজবে, মহিলারা তো মারি শেষ করবো আবু জাহাম। তো এই ধারণা যদি নবী সাল্লাম আগে থেকে না দেন এই জায়গায় ধারণা করলে এরকম ধারণা দেওয়া এটা গুনার কাজ না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে আছেন। বাহির থেকে একজন আসি সালাম দিয়ে অনুমতি চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হ্যাঁ তাকে আসতে দাও, তবে শোনো এই লোক কিন্তু খুব খারাপ মানুষ। ওই লোক ঘরে ঢুকার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক খুব খারাপ মানুষ, তার কাউমের মধ্যে সবচেয়ে খারাপ লোক এটা, তবে তাকে আসতে দাও। তাকে আসতেও অনুমতি দিলেন, আবার খারাপ লোক বলে দিলেন, তার ব্যাপারে একটা খারাপ ধারণা দিয়ে দিলেন না আগে থেকে। এই খারাপ ধারণা কেন দিলেন? সাবধান করার জন্য। সাহাবাই কেরাম দেখা যাবে যে মনে করবে যে আমাদের মতো সরল মানুষ, ভালো মানুষ, বাস দোস্তরে পাইছে, কথাবার্তা সব বলে দিব, পরবর্তীতে এই লোক গিয়ে ক্ষতি করে ফেলবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করে দিলেন যে এই লোক কিন্তু খুব খারাপ মানুষ, কথাবার্তা বলতে সাবধানে বলবে। এইরকম ধারণা, এরকম ধারণা যদি না থাকে, তা আপনি বাসের মধ্যে বসতেন, আপনার পাশের সিটে আরেকজন বসছে, বসে বললো যে ভাই ধরেন একটা পান খান, আপনি তো কইলেন যে আমার একবার আপনারে ভালো জর্দা দিয়ে, হাকিমপুরি জর্দা দিয়ে সুন্দর করে একটা পান খাওয়াই দিল, আপনি তো মনে করলেন আমার মুমিন ভাই, ভালো ভাই, অসুবিধা কি, খাই। খাওয়ার পরে আপনি বেহোশ, আর আপনি ঘুম থেকে উঠেন না। এখানে আপনার পাশে যত ভালো মানুষ হোক, আপনি ধারণা রাখবেন যে কোনো মুহূর্তে আমার কিছু করতে পারে, সজাগ থাকতে হবে। এখানে ওই লোকের ব্যাপারে আপনি একটা ধারণা আপনার থাকতে হবে। এবং অনেক সময় দেখবেন যে দাড়ি টুপি লেবাসদারি লোক মনে হয় যে খুব ভালো মানুষ, এবং আমাকে যে খাওয়াইছিল সেই লোকও দেখতে শুনতে একেবারে খুব ভালো মানুষ, খুব মুরব্বী মানুষ, খুব সাদা দাড়িওয়ালা মানুষ। আমার একটা হুজুর একটা ডাব খাওয়াই দিছি, দোয়া করিয়েন, হুজুরকে একটা ভালো ডাব খাওয়াই দিছে দোয়া করার জন্য। তাহলে আপনি যদি এরকম ধারণা না থাকে মানুষের ব্যাপারে, তাহলে তো আপনি যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট সম্ভাবনা। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্না বাদাল জন্নে ইসমুন, কিছু কিছু ধারণা গুণা, কিন্তু সব ধারণা গুনার কাজ না। কিছু কিছু ধারণা থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কিছু কিছু লোক আছে দেখবেন যে ওই এলাকার সবার থেকে ঋণ নিয়ে 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 কারোটা দেনা, তা এখন আবার তার কাছে গেলে দেনা, এখন সর্বশেষে আসে হুজুরের ধরছে যে সবাই রেখাইছি আবার হুজুরের ধরি। এখন হুজুর তো সরল মনে দিয়ে দিছে, এখানে হুজুরের সরল মনে দেওয়া যাবে না। হুজুরে খবর নিতে হবে যে এই লোক আসলে কিরকম, এই লোকের টাকা দিলে এই লোক দেখি না, আশেপাশে মুসল্লিদের থেকে খবর নিতে হবে। বলছে আর হুজুরে সরল মানে দিয়ে দিবে, এই আল্লাহ পাক বলতেছে এইরকম ধারণা করা যাবে না। কিছু কিছু মানে ধারণা মানুষের ব্যাপারে থাকতে হবে। ওয়ালা তাজাসসু, আমরা এই আয়াত তাফসীর করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাজাসসু, খবরদার একজন আরেকজনের পিছনে দোষ ত্রুটি অনুসন্ধানে লেগে থাকিও না। কিছু মানুষের অভ্যাস আছে দেখবেন, উকি দিয়ে কথা শুনে, যে দরজা দিয়ে, বা বিশেষ করে মহিলাদের এই অনেক মহিলার এই খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, যে ওই ঘরের মধ্যে কি বলতেছে, বেড়ার সাথে যায় কান লাগাই দিছে, তাদের ঘরে কি আলাপ আলোচনা হইতেছে, তারপরে উকি দিয়ে দেখে যে ওখানে কে আসছে, এরকম তাজাসসুস, এগুলোকে বলা হয় তাজাসসুস, একজন আরেকজনের পিছনে লেগে থাকা। তারপরে কে কোথায় যাইতেছে, কে কার সাথে কথা বলতেছে, কে কোথায় কি করতেছে, এরকম একজনের পিছনে আরেকজন লেগে থাকা দোষ ত্রুটি বের করার জন্য, মানে ভালো উদ্দেশ্যে লেগে থাকা না। একটা হলো ভালো উদ্দেশ্যে লেগে থাকা, যে একজন ভালো আলেম তার পিছনে যদি আমি থাকি সবসময় কিছু দিন শিখতে পারবো, কিছু উপকার পাবো, এটা হলো আরেক উদ্দেশ্যে লেগে থাকা। আরেকটা হলো না, এর পিছনে কিছু ঘুরে গাড়ে কিছু দোষ ত্রুটি বের করা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার এরকম একজনের পিছনে একজন দোষ ত্রুটি বের করার জন্য লেগে থাকিও না। ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, আর একজন আরেকজনের গীবত করিও না। গীবাহ এটা একটি বড় ধরনের কবিরা গুনাহ, এবং এটা একেবারে সহজে হয়ে যায় এই কবিরা গুনাহ। দেখবেন যে কথায় কথায় গীবাহ, গীবাহ মানে গায়েব থেকে গীবত, গায়েব মানে অনুপস্থিতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যেটা তোমার ভাইয়ের সামনে বললে তোমার ভাই অপছন্দ করে। মানে তোমার ভাই এই কথাটা কারো কাছে বলা এটা অপছন্দ করে, এরকম কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলা। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যদি আমার ভাইয়ের ব্যাপারে সত্য কথাটা বলি তাহলে কি সেটা গীবত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি যদি সত্য কথাটা বলো সেটার নাম গীবত, আর মিথ্যা কথা বললে সেটার নাম বোহতান। ওইটা গীবতের থেকে আরো বড় ধরনের অপরাধ। মানে তোমার একজন ভাইয়ের ব্যাপারে মিথ্যা কথা মানুষের মধ্যে বলে বেড়াইলা, এটা হলো বোহতান, এটা গীবতের থেকেও আরো বড় কবিরা গুনাহ। আর সত্য কথাটা তার অনুপস্থিতিতে মানে তার অপছন্দনীয় বিষয়, সে এটা পছন্দ করে না মানুষকে বলা, এরকম সত্য ঘটনাটা সত্য কথাটা মানুষের কাছে বলা, এটার নাম হলো গীবত। এটি বড় ধরনের একটি কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার ভাইয়ের মারা যাওয়ার পরে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, এটা কি তোমাদের কেউ পছন্দ করে? ফাকারিহতুম, আল্লাহ বলতেছে পছন্দ করে না, সবাই এটাকে অপছন্দ করে। তাহলে তোমার ভাইয়ের এরকম দোষ ত্রুটি তার অনুপস্থিতিতে বলে বেড়ানো, এটা ওই মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপরাধ, অপছন্দনীয় কাজ, এরকম গীবতটাও এরকম অপরাধ, এরকম অপছন্দনীয় কাজ। একবার সাহাবায়ে কেরাম সবাই রোজা রাখলেন, ইফতারের সময় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইফতারের সময় হলে আমার কাছ থেকে ইফতারি নিয়ে যাবে, সব ইফতারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সাহাবায়ে কেরাম এসে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইফতারি দেন। আর নবী সাল্লাল্লাহু কাছ থেকে নিবে কেন? বরকতের জন্য। নবী সাল্লাল্লাহু দিবেন আর সাহাবায়ে কেরাম ইফতার করবেন, সবাইকে দেওয়া হচ্ছে। দুইজন আসার পরে নবী সাল্লাল্লাহু বললেন, না তোমাদেরকে ইফতারি দেওয়া হবে না, তোমাদেরকে ইফতারি দেওয়া হবে না। এখন অন্যরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে ইফতারি দিলেন, এই দুইজনের দেন নাই কেন? নবী সাল্লাল্লাহু বলেন, এরা তো কিছুক্ষণ আগে গোশত খাইছে, এরা তো রোজাদার না, তোমরা রোজাদার এই জন্য তোমাদেরকে আমি ইফতার করতে দিলাম, এরা তো রোজায় রাখে না, এরা তো রোজাদার না, এদেরকে ইফতারি দিব কেন? এরা কি করছে? এরা কিছুক্ষণ আগে গীবত করছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। মানে তারা দুজনে মিলে একজনে গীবত করতেছে আর একজনে শুনতেছে। তো যিনি গীবতকারী তিনি যেমন কবিরা গুনাহকারী, যিনি শুনতেছেন তিনিও কবিরা গুনাহকারী। এই জন্য কেউ গীবত করলে বলতে হবে যে ভাই আমার কাছে করবেন না, কারণ আপনি যেমন গুনাহ হচ্ছে না আমারও গুনাহ হচ্ছে, দুইজনেই কবিরা গুনাহ হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনেই গীবত করছে আর দুইজনেই তো গোশত খাই ফেলছে, তো গোশত খাইলে তো রোজা ভেঙে যায়। আপনি মরা গোশত খান আর জীবিত গোশত খান, গোশত খাইলে রোজা ভেঙে যাবে না? তো এদের তো রোজা ভেঙে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি এখানে বুঝাই দিলেন যে এই গীবতটা এরকম মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। কোরআন এবং হাদিসে আরো অসংখ্য আয়াত এবং হাদিস এই গীবতের ব্যাপারে নিষেধ করা হয়েছে। এখানে যে দোষ ত্রুটির কথা বলা হচ্ছে, এই যে সুখরিয়া লামস, তারপরে তানাবুস, তারপরে জন, তাজাসুস, গীবত, অনেকগুলো জিনিস, এগুলো এক একটা সমাজের বড় বড় ছিদ্র। কিসের ছিদ্র? এগুলা দিয়ে ইবলিস প্রবেশ করে, ইবলিস ঢুকার ছিদ্র। এই ইবলিস ঢুকার ছিদ্র যদি বন্ধ না হয় তাহলে সেই সমাজে দেখবেন যে সবসময় হিংসা, ঝগড়া, জাতি, মারা মারি, কাটা কাটি, বিদ্রোহ, এগুলো লেগে থাকবে। যতক্ষণ সমাজে গীবত বন্ধ না হবে, তাজাসুস বন্ধ না হবে, জন বন্ধ না হবে, আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলছেন এইগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ সেই সমাজে, সেই পরিবারে, একটা পরিবারেও যদি এগুলো চলতে থাকে তো সেই পরিবারও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এগুলো পরিবার, সমাজ, দেশ সব ধ্বংস করার জন্য এগুলা বড় বড় ক্ষতিকর বিষয়। এই জন্য আল্লাহ পাক এগুলাকে হারাম করে দিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, ওয়াত্তাকুল্লাহ তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, আল্লাহ পাক হলেন তাওবা কবুলকারী এবং রাহিম। এখানে আল্লাহ পাক তাওবা কবুলকারী পরিচয় দিলেন কেন? আগের বার দেখেন, মানে এখানে আগের আয়াত আল্লাহ বলছে ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন নাই যে যারা এগুলো করে ফেলছে তারা তওবা করো, এই কথা বলেন না। আল্লাহ বলছে যারা তওবা করে না তারা জালেম, তার অর্থ হলো এগুলো সব কবিরা গুনাহ, তওবা করতে হবে। আবার এখানে এসে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, আল্লাহ পাক তওবা কবুলকারী, দয়াশীল, রাহিম। তার অর্থ হলো বান্দা এই কাজগুলো বড় বড় কবিরা গুনাহ তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় দিলেন যে আল্লাহ হলেন তওয়াব, তওবা কবুলকারী। অর্থাৎ তুমি যদি এতদিন গীবত করে ফেলছো, তাজাসসুস করে ফেলছো, এখন তাড়াতাড়ি তওবা করো, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং তিনি রাহিম। তুমি ভয় পাইও না যে আমি এত গীবত করে ফেলছি, এত খারাপ কবিরা গুনাহ করে ফেলছি, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন? আল্লাহ বলতেছেন রাহিম, আল্লাহর পরিচয় হলো তিনি বিশাল দয়াবান, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের অন্তরে ইমানকে আল্লাহ পাক সুশোভিত করে দিন, ইমানের প্রতি ভালোবাসা, ইমানের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে তৈরি করে দিন। কুফর ফুসুক ইসিয়ানের প্রতি আল্লাহ পাক আমাদের অন্তরে ঘৃণা অপছন্দ আল্লাহ পাক তৈরি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।